ତେଣୁ ଷଷ୍ଠ ବର୍ଣ୍ଣଟି ଆସିଲେ ଯେକି ଚାକ୍ଷୁଷ ମନ, ଚାକ୍ଷୁଷ ମନଙ୍କର ସମୟରେ ଭଗବାନ ଅଜିତ ରୂପରେ ଯେଉଁ ଲୀଳା କରିଥିଲେ ସେ ଲୀଳା ହେଉଛି ସମୁଦ୍ର ମଧ୍ୟ ଲୀଳା। ଏ ଅଷ୍ଟମ ସ୍କନ୍ଧର ପଞ୍ଚମ ଅଧ୍ୟାୟରୁ ବାର ଅଧ୍ୟାୟ ଏଇ ଆଠଟି ଅଧ୍ୟାୟରେ ଏଇ ସମୁଦ୍ର ମଧ୍ୟ ବିସ୍ତାର ଭାବେ ବର୍ଣ୍ଣନା କରାଗଲା। ତାପରେ ଅନ୍ୟ ଯେଉଁ ମନୁଷ୍ୟ ଆସୁଛନ୍ତି ସପ୍ତମନ, ବର୍ତ୍ତମାନ ସପ୍ତମନଙ୍କର ସମୟ ଚାଲିଛି ବୈବସ୍ପତ ମନ, ଯିଏକି ସୂର୍ଯ୍ୟ ଦେବତାଙ୍କର ପୁତ୍ର ସାଧଦେବ। ତେଣୁ ତାଙ୍କର ମନ କେବେ ଅନ୍ୟାନ୍ୟ ମନଙ୍କର ସେ କନ୍ୟା କରାଯାଇକି ଏଇ ସପ୍ତମନଙ୍କର ଯୋଉ ଭଗବାନଙ୍କର ଲୀଳା ଆସିଥିଲେ, ଭଗବାନଙ୍କର ଅବତାର ଆସିଥିଲେ, ସେ ହେଉଛନ୍ତି ବାମନ ଦେବ। ସେ ବାମନ ଦେବଙ୍କ ଉପରେ ଟିକେ ବିସ୍ତାର ଭାବରେ ପ୍ରଶ୍ନ ଜାଣିବା ପାଇଁ ପ୍ରଶ୍ନ ପଚାରିଛନ୍ତି ପରିକୀତ ମହାରାଜ ଏଇ ଅଷ୍ଟମ ସ୍କନ୍ଧ ପଞ୍ଚଦଶ ଅଧ୍ୟାୟ ପ୍ରଥମ ଶ୍ଳୋକରେ ସେ କଥା କହୁଛନ୍ତି। ପରିକୀତ ମହାରାଜ ସବୁ ଜାଣିଛନ୍ତି, ଭଗବାନ ଲୀଳା ସବୁ ଜାଣିଛନ୍ତି, ଆଗରୁ ସବୁ ଜାଣିଛନ୍ତି ସେ, କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଯେହେତୁ ତାଙ୍କର ଗୁରୁଦେବ ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି ଏବଂ ତାଙ୍କର ମାତ୍ର ସାତ ଦିନ ଆୟୁଷ ଅଛି, ଏ ଅଷ୍ଟମ ସ୍କନ୍ଧ ହେଉଛି ତୃତୀୟ ଦିନରେ ଗଲା କଥା ହେଉଛି। ଭାଗବତଙ୍କର ଯେଉଁ ସପ୍ତାହ ଭଗବାନ ସେ ଶୁଣିଥିଲେ ପରିକୀତ ମହାରାଜ, ଇଏ ତୃତୀୟ ଦିନର କଥା। ପ୍ରଥମ ଦିନରେ ପଞ୍ଚମ ତୃତୀୟ ସ୍କନ୍ଧ ଯାଇ କୁହାଯାଇଛି, ଦ୍ୱିତୀୟ ଦିନରେ ପଞ୍ଚମ ସ୍କନ୍ଧ ଯାଇ କୁହାଯାଇଛି, ତୃତୀୟ ଦିନରେ ସପ୍ତମ ସ୍କନ୍ଧ ଯାଇ କୁହାଯାଇଛି, ଏଇ ଚତୁର୍ଥ ଦିନରେ କଥା ହେଉଥିଲା। ଅଷ୍ଟମ ସ୍କନ୍ଧରେ ଆରମ୍ଭ ହେଉଛି, ଚତୁର୍ଥ ଦିନରୁ ଆରମ୍ଭ ହେଉଛି। ତେଣୁ ଏଇ ଯେଉଁ ଅଷ୍ଟମ ସ୍କନ୍ଧର ଯେଉଁ ଲୀଳା ସବୁ ରହିଛି ଏ ପରିକୀତ ମହାରାଜ ସେ ପ୍ରଥମ ଶ୍ଳୋକରେ ପଚାରୁଛନ୍ତି, ପଞ୍ଚଦଶ ଅଧ୍ୟାୟ ପ୍ରଥମ ଶ୍ଳୋକରେ ପରିକୀତ ମହାରାଜ ପଚାରୁଛନ୍ତି ଯେ ଭଗବାନ ହେଉଛନ୍ତି ସମସ୍ତ ଐଶ୍ୱର୍ଯ୍ୟରେ ପରିପୂର୍ଣ୍ଣ। ଭଗବତ ହେଉଛି ଐଶ୍ୱର୍ଯ୍ୟ, ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ସମଗ୍ରଶ ବୀର୍ଯ୍ୟ ଜ୍ଞାନ କରିବା ପାଇଁ ଚାହିଁବ ସନ୍ନାମ ଭଗବାନ। ଭଗବାନ ଶବ୍ଦ ଅର୍ଥ ହେଉଛି କ'ଣ ନା ସେ ସମସ୍ତ କିଛି ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ଯିଏ ଅଧିଶ୍ୱର, ସିଏ ହେଉଛି ଭଗବାନ। ଯେତେ ଧନ ଅଛି, ଯେତେ ବଳ ଅଛି, ଯେତେ ଯଶ ଅଛି, ଯେତେ ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ଅଛି, ଯେତେ ଜ୍ଞାନ ଅଛି, ଯେତେ ବୈରାଗ୍ୟ ଅଛି, ଏ ସମସ୍ତ ସଡ଼ ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ମାଲିକ ଭଗବାନଙ୍କୁ କରାଯାଉଛି, ପରାଶରମୁନି ଭଗବାନଙ୍କ ସଂଜ୍ଞା ଏଇଭଳି ଭାବରେ ଦେଇଛି। ତେଣୁ ପରିକୀତ ମହାରାଜ ପ୍ରଶ୍ନ ପଚାରୁଛନ୍ତି ଯେ ଭଗବାନ ଯେ କି ସଡ଼ ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ପୂର୍ଣ୍ଣ, ସେ ପୁଣି କାହିଁକି ଯାଇକି ବଡ଼ି ମହାରାଜ ପାଖକୁ ଭିକ୍ଷା କଲେ, ତିନି ପାଦ ଭୂମି ମାତ୍ର ଭିକ୍ଷା କରିଛି, ଭଗବାନ ତ ସବୁକିଛିର ମାଲିକ, ସେ ପୁଣି କାହିଁକି ଭିକ୍ଷା କରୁଛନ୍ତି। ଏବଂ ଦ୍ୱିତୀୟ ପ୍ରଶ୍ନ ହେଉଛି ଯେ ବଡ଼ି ତାଙ୍କ କଥାକୁ ରକ୍ଷା କରିଛନ୍ତି, ତାଙ୍କୁ ପୂରଣ ତାଙ୍କର ଯେଉଁ ମାଗିଥିଲେ ଯାହା ସେ ଭିକ୍ଷା କରିଥିଲେ ତାଙ୍କୁ ପ୍ରଦାନ କରିଛନ୍ତି ବଡ଼ି ମହାରାଜ, କିନ୍ତୁ ପ୍ରଦାନ କଲା ପରେ ମଧ୍ୟ କାହିଁକି ତାଙ୍କୁ ମନ୍ଥନ କରିଛନ୍ତି, ନାଗ ପାଶ ତାଙ୍କୁ ମନ୍ଥନ କରିବେ, ଇଏ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ଜିନିଷ, ଏ ଅଦ୍ଭୁତ ଜିନିଷ। ଭଗବାନ ଯେକି ସବୁ ଐଶ୍ୱର୍ଯ୍ୟ କରିପାରୁନ ସେ ପୁଣି କାହିଁକି ଭିକ୍ଷା କରିବାକୁ କରୁଛନ୍ତି, ଏବଂ ଭିକ୍ଷା ଯାହାକୁ ମାଗୁଛନ୍ତି ସେ ତାଙ୍କୁ ସେ ଭିକ୍ଷା ଦେଲେ ମଧ୍ୟ ପୁଣି ତାଙ୍କୁ ଏକ ବନ୍ଧନ କରୁଛନ୍ତି। ଏ ଭଗବାନ ଯାଇତ ଲୋକ ନୁହନ୍ତି ନା, ଆମେ ଜଣେ ଲୋକ ପାଖକୁ ଯିବା ତାଙ୍କୁ କିଛି ମାଗିବା ଟଙ୍କା ସେ ନ ଦେଇପାରନ୍ତି, ଆମେ ନ ଦେଲେ ତ ଆମେ କିଛି କରିପାରିବାନି। ଆମେ ବର୍ତ୍ତମାନ ସନ୍ଦେହ ଆମର ବର୍ତ୍ତମାନ ଏସବୁ ଯାଇକି ଗୃହଗୃହକୁ ଯାଇକି ଭିକ୍ଷା କରୁଛନ୍ତି, ଆମର ବିଭିନ୍ନ ଫେଷ୍ଟିଭାଲ ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ଭିକ୍ଷା କରାଯାଉଛି, କିନ୍ତୁ ଯିଏ ନ ଦେଉଛି ତାକୁ କ'ଣ ଆମେ କିଛି କରିପାରୁଛୁ କି, ଏବଂ ଅନ୍ତିମ ଅଧ୍ୟାୟ ହେଉଛି ଅଷ୍ଟମ ସ୍କନ୍ଧର ଚବିଶ ଅଧ୍ୟାୟ ଯୋଉଠି ମତ୍ସ୍ୟ ଅବତାର ବିଷୟ ବର୍ଣ୍ଣନା କରାଯାଏ। ତେଣୁ ବିଭିନ୍ନ ମନ୍ଦିରରେ ବିଭିନ୍ନ ଭଗବାନଙ୍କ ଅବତାର ସବୁ ଆସୁଛନ୍ତି, ସେ ବିଷୟରେ କୋଉଠି ସଂକ୍ଷେପରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି, କୋଉଠି ବିସ୍ତାର ଭାବରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି। ବ୍ରହ୍ମାଙ୍କର ଗୋଟିଏ ଦିନରେ ଯେଉଁ ଚଉଦ ଜଣ ମନ ଆସୁଛନ୍ତି ସେ ବିଭିନ୍ନ ମନଙ୍କ ସଂଖ୍ୟାରେ ବିଭିନ୍ନ ଅବତାର ବିଷୟରେ ଏ ବିଷୟ ଏଇ ଅଷ୍ଟମ ସ୍କନ୍ଧରେ ବିସ୍ତାର ଭାବରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ମନ୍ମଥର, ସେଥିପାଇଁ ଏ ଅଷ୍ଟମ ସ୍କନ୍ଧରେ ହେଉଛି ମନ୍ମଥର ବିଷୟ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି। ତେଣୁ ଏଇ ପଞ୍ଚମୀ ସଧ୍ୟାରେ ଏଇଠି ଯେଉଁ କୁହାଯାଉଛି ବଳି ମହାରାଜଙ୍କ ସ୍ୱର୍ଗ ଲୋକ ବିଜୟ ପ୍ରାପ୍ତ କରିଛନ୍ତି। ଆ ପୂର୍ବରୁ କ'ଣ ହେଇଥିଲା ନା ଯେଉଁ ଷଷ୍ଠ ମନ୍ମଥରେ ଯେଉଁ କିଏ ଭାରତ ପ୍ରଦର୍ଶନରେ ସ୍ଥାନ ବିଷୟରେ ଯେଉଁ ବର୍ଣ୍ଣନା କରାଯାଉଛି, ବିଭିନ୍ନ ଲୋକର କିଏ କିଏ ଅଧିବାସୀ ଅଛନ୍ତି ସେ ବିଷୟରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି। ସ୍ଥାନ କେଉଁ ସ୍ଥାନ କେଉଁ ଲୋକଙ୍କ ପାଇଁ ରହିଛି ଉଦ୍ଦିଷ୍ଟ ଅଛି ସେ ସବୁ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି। ତେଣୁ ସ୍ୱର୍ଗ ଲୋକର ବିଷୟରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଉଛି। ସ୍ୱର୍ଗ ଲୋକର ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ବିଶାଳ ଐଶ୍ୱର୍ଯ୍ୟ, ଭଗବତ ଗୀତା ନବମ ଅଧ୍ୟାୟରେ ଭଗବାନ କହିଛନ୍ତି କଥା, ଦେଖନ୍ତା ସ୍ୱର୍ଗ ଲୋକ ବିଶାଳ ବୁଝି କରାଯାଇଛି। ଏତେ ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ଅଛି ସେଥିପାଇଁ ବିଶାଳ ଶବ୍ଦ ପ୍ରଭାବ କରିବ, ଅନେକ ପ୍ରକାର ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ରହିଛି। ସେ ଐଶ୍ୱର୍ଯ୍ୟର କିଛି କିଛି ଝଲକ ଏଠି ପଞ୍ଚଶ ଅଧ୍ୟାୟରେ ସୁଖ ଦେବ ସେ ଦଉଛନ୍ତି ଯେ କିଭଳି ତାଙ୍କର ଦେଖନ୍ତୁ ରୁକ୍ମ କଟ କବାଟ ହେଇଛି, ତାଙ୍କର ଯେଉଁ କବାଟ କବାଟରେ ସୁନା ସବୁ ଲାଗିଛି। ଆମର ସୁନା ମଟନ ଭରି ହେଇଗଲାଣି 22-23 ହଜାର, ମଜୁରୀ ସବୁ 25 ହଜାର, ଲୋକମାନେ କିଣିପାରୁନାହାନ୍ତି, ସାଧାରଣ ଲୋକମାନେ କିଣିପାରୁନାହାନ୍ତି, କିନ୍ତୁ ସେଠି କବାଟରେ ଲାଗିଛି ସବୁ ସୁନା। ସ୍ୱର୍ଣ୍ଣ ରୁକ୍ମ କଟ କପାଟ ହେଇଛି ତା ଦ୍ୱାରେ ଏବଂ ସ୍ଫଟିକ ଗୋପୁରେ, ଆଉ ଯେଉଁ ସବୁ ମାନେ ସବୁ ସଭା ଗୋଷ ଇତ୍ୟାଦି ଅଛି ତାର ସବୁ ସ୍ଫଟିକରେ ସବୁ ପ୍ରସ୍ତୁତ ହେଇଛି, ତାର ସବୁ ଖମ୍ବ ଇତ୍ୟାଦି ସବୁ ସ୍ଫଟିକ ତିଆରି ହେଇଛି। ଆମେ କେତେ ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ଏଥିରେ ଆମେ ଜାଣିପାରିବା। ପୁଣି ଜ୍ୟୋଷ୍ଠା ବିଭକ୍ତ ପ୍ରକଥା ବିଶ୍ୱକର୍ମ ବିନିର୍ମିତା, ଏସବୁ ସ୍ୱର୍ଗର ଯେଉଁ ରାଜ୍ୟ ନିର୍ମାଣ ହେଇଛି, ତାର ଯେଉଁ ସହର ତାର ମାନେ ରାସ୍ତା ଇତ୍ୟାଦି ତାହା ସବୁ ନିର୍ମାଣ ହେଇଛି, ମାନେ ବିମାନ ଇତ୍ୟାଦି ସବୁ କିଛି ବିଶ୍ୱକର୍ମା କରିଛନ୍ତି। ବିଶ୍ୱକର୍ମା ଯିଏକି ସ୍ୱର୍ଗର ସେ ହେଉଛନ୍ତି ଶିଳ୍ପୀ, ସ୍ୱର୍ଗ ଲୋକର ସେ ହେଉଛନ୍ତି ଶିଳ୍ପୀ ବିଶ୍ୱକର୍ମା। ସ୍ୱର୍ଗଲୋକ ଦେବତାମାନେ ଅଛନ୍ତି ଯିଏକି ଅଶ୍ୱିନୀ କୁମାର, ସ୍ୱର୍ଗଲୋକ ଶିଳ୍ପୀମାନେ ହେଉଛନ୍ତି ବିଶ୍ୱକର୍ମା। ସ୍ୱର୍ଗଲୋକରେ ସ୍ୱର୍ଗରା ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ସବୁ ରହିଛି, ବିଶ୍ୱକର୍ମା ସବୁ ନିର୍ମାଣ କରିଛନ୍ତି, ରାସ୍ତା ଘାଟ ସବୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ରାସ୍ତା ସବୁ ବହୁତ ସୁନ୍ଦର ରାସ୍ତା ସବୁ ରହିଛି। ଏବଂ ତାପରେ ସ୍ୱର୍ଗ କହିଯାଉଛି ଏମିତିକି କେତେ ବିମାନ ରହିଛି, ଯେଉଁ କହିଯାଉଛି 10 କୋଟିରୁ କମ୍ ଏତିକି ବିମାନ ରହିଛି। ଗୋଟିଏ ବିମାନର ଆମର ଏଠି ଭାରତବର୍ଷ ବା ଆମର ପୃଥିବୀରେ ହଉ ଗୋଟିଏ ବିମାନକୁ ଚଳାଇବା ପାଇଁ କେତେ ତେଲ ଦରକାର ହେଉଛି। ତେଣୁ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଚିନ୍ତା କରୁଛି ଆଉ କିଛି ବର୍ଷ ପରେ ଆଉ ତେଲ ମିଳିବନି, ପେଟ୍ରୋଲ ହେଉ ବା ଡିଜେଲ ହେଉ ସବୁ ମିଳିବନି ବୋଲି କୁହାଯାଉଛି। କିନ୍ତୁ ସେଠି କୋଟି କୋଟି ବିମାନ ରହିଛି। ଆମର କୁହାଯାଏ ଆମର ପିଲାମାନେ ଆମେ ପଢ଼ୁଥିଲୁ ପାଶ୍ଚାତ୍ୟ ଜଗତରେ ଗୋଟେ ପିଲାକୁ କୁହାଗଲା, ଛୋଟ ସ୍କୁଲ ପିଲାକୁ କୁହାଗଲା ଦରିଦ୍ର ବିଷୟରେ ରଚନା ଲେଖିବା ପାଇଁ, ସ୍କୁଲ ପିଲା ସେ ଦରିଦ୍ର ବିଷୟରେ ରଚନା କରିବାକୁ କହିଲା। ଆମେରିକାର ଗୋଟେ ପିଲା ସେ ଲେଖିଲା ଯେ ଦରିଦ୍ର ବ୍ୟକ୍ତି ସିଏ ଯାହାର ଘରେ ଗୋଟେ କାର ରହିଛି, ଗୋଟେ କାର ଯାହା ଘରେ ରହିଛି ସେ ହେଉଛି ଦରିଦ୍ର ଆମେରିକା। ଏ ଗୋଟେ ରଚନା ଆମେ ସବୁ ପଢ଼ୁଛୁ ପିଲାଦିନେ, ମାନେ ଆମ ବ୍ୟକ୍ତି ଯଦି ଯଦି ଅତ୍ୟନ୍ତ ଧନୀ ବ୍ୟକ୍ତି ହେବ ସେ ଗୋଟେ କାର ରଖିପାରୁଛି। ବର୍ତ୍ତମାନ ବର୍ଷ ଅବସ୍ଥା ଟିକେ ବଦଳିଗଲାଣି, ପ୍ରାୟ ଅଧିକାଂଶ ଲୋକମାନେ କାର କରିପାରିଲେଣି, କିନ୍ତୁ କିଛି ବର୍ଷ ତଳେ ପରିସ୍ଥିତି ନଥିଲା, ଅତି ଧନୀ ବ୍ୟକ୍ତି ହେଲେ ସେ ଗୋଟେ କାର ରଖିପାରୁଥିଲା। କିନ୍ତୁ ଆମେରିକାର ଯିଏ ସବୁଠାରୁ ଦରିଦ୍ର ବ୍ୟକ୍ତି ତାର ଗୋଟିଏ କାର, ଆଉ ଯିଏ ଧନୀ ବ୍ୟକ୍ତି ତାର ତ ଅନେକ କାର ରହିଛି। ତେଣୁ ସ୍ୱର୍ଗ ଲୋକରେ ତାଙ୍କର କାର ନାହିଁ, ତାଙ୍କର ହେଉଛି ବିମାନ, ଅନ୍ତର୍ପକ୍ଷେ 10 କୋଟିରୁ କମ୍ ବିମାନ ରହିଛି, ସମସ୍ତଙ୍କର ଗୋଟେ ଗୋଟେ ବିମାନ ରହିଛି। ଆମର ବର୍ଣ୍ଣନା କରି ଭାଗବତ ଦଶମ ସ୍କନ୍ଧରେ ଭଗବାନଙ୍କର ବିଭିନ୍ନ ରାସଲୀଳା ସବୁ ଇତ୍ୟାଦି ବା ବିଭିନ୍ନ ଲୀଳା ସବୁ କରୁଛନ୍ତି, ଦେବତାମାନେ ସବୁ ତାଙ୍କ ବିମାନରେ ଆସିକି ସବୁ ଦର୍ଶନ କରୁଛନ୍ତି, ଭଗବାନଙ୍କୁ ଲୀଳା ସବୁ ଦର୍ଶନ କରୁଛନ୍ତି। ଏବଂ ତାଙ୍କ ବିମାନ ପାଇଁ କୌଣସି ଚିନ୍ତା ନାହିଁ ଯେ ତେଲ ପଡ଼ିବ, ପେଟ୍ରୋଲ ପଡ଼ିବ, ଡିଜେଲ ପଡ଼ିବ, ସେସବୁ ନାହିଁ, ସେ ତା ମନକୁ ଆମର କପିଳ ଦେବ ଆମର ଭାଗବତ ତୃତୀୟ ସ୍କନ୍ଧରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି କର୍ଦ୍ଦମ ମୁନି, ଯିଏକି ଏତେ ଯୋଗ ଶକ୍ତି ପ୍ରାପ୍ତ ହେଇଥିଲେ ଯେ ସେ ଗୋଟେ ବିରାଟ ବିମାନ ନିର୍ମାଣ କରିଥିଲେ, ଯେଉଁ ବିମାନରେ କି ଗୋଟେ ମାନେ ସହର ରହିଥିଲା ସେ ବିମାନରେ, ଏତେ ବିରାଟ ବଡ଼ ବିମାନ କରିଥିଲେ। ଏବଂ ସେ ବିମାନ ସେ ଯେଉଁ କିଛି ମନ ବେଗରେ ଚାଲୁଥିଲା, ଆମର ଯେକୌଣସି ବିମାନ ଦେଖିବା କ'ଣ ନା ତାର ସୁଇଚ୍ ରହିଛି, ସୁଇଚ୍ ମାରିଲେ ସେ କାର୍ଯ୍ୟ କରିବ, କିନ୍ତୁ ଆମେ ଯେଉଁଟା ଚାହିଁବା ସେ ଅନୁସାରେ କାର୍ଯ୍ୟ କରିବ ଏମିତି କୌଣସି ବୈଜ୍ଞାନିକ ଉଦ୍ଭାବନ ପର୍ଯ୍ୟନ୍ତ ହେଇନି। କିନ୍ତୁ ଉନ୍ନତମାନଙ୍କରେ ସେ ଯେଉଁ ବିମାନ ସବୁ ରହିଛି ସେ ତାଙ୍କ ମନ ବେଗରେ ଚାଲିବ, ବର୍ଣ୍ଣନା କରାଯାଉଥିଲା ଯେଉଁ ରାବଣଙ୍କର ଯେଉଁ ଥିଲା ପୁଷ୍ପ ବିମାନ, ପୁଷ୍ପ ବିମାନ ସିଏ ଚାହିଁଲେ ଯେତେ ବିରାଟ ବିସ୍ତାର ହୋଇପାରୁଥିଲା। ଯେତେବେଳେ ଭଗବାନ ରାମଚନ୍ଦ୍ର ଲଙ୍କା ବିଜୟ କରି ଫେରିଲେ ସେହି ସମୟରେ ସେ ପୁଷ୍ପ ବିମାନ ଆସୁଛନ୍ତି, ତାଙ୍କର ଯେତେ ସୈନ୍ୟ ଥିଲେ ଯେଉଁ ମକର ସୈନ୍ୟ ଥିଲେ ସମସ୍ତେ ସେଇ ବିମାନ ବସିକି ଆସୁଛନ୍ତି, ସେ ବିମାନ ବିରାଟ ଆକାର ଧାରଣ କରିଛି। ଚାହିଁଲେ କ୍ଷୁଦ୍ର ହେଇପାରିବ, ଚାହିଁଲେ ବଡ ହେଇପାରିବ, ଏବଂ ଯେକୌଣସି ସ୍ପିଡ଼ରେ ଚାହିଁଲେ ଯେଉଁ ମନ ଭିତରେ ଚାହିଁବ ସେ ଚାହିଁ ପାରିବେ, ଏବଂ ଯେଉଁ ଦିଗକୁ ଚାହିଁଲେ ଯିବା ପାଇଁ ସେ ଯିବେ, ମନ ମାନେ ଯେଉଁ ଚିନ୍ତା କରିବ ସେ ଅନୁସାରେ ସେ ବିମାନ କାର୍ଯ୍ୟ କରିବ। ଇଏ ହେଉଛି ଉନ୍ନତର ଟେକ୍ନୋଲୋଜି ବା ଉନ୍ନତର ଶିଳ୍ପ, ଏଇସବୁ ଜିନିଷ ଉନ୍ନତର ଟେକ୍ନୋଲୋଜି ସବୁ ରହିଛି। ତେଣୁ ହାଇୟର ଯେତେ ଉନ୍ନତର ଲୋକକୁ ଯିବା ବ୍ରହ୍ମାଣ୍ଡରେ ପ୍ରତି ଉନ୍ନତର ଲୋକ ତା ପୂର୍ବ ଲୋକଠୁ 100 ଗୁଣ ଅଧିକ ସବୁ ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ସବୁ ରହିଛି, 100 ଗୁଣ ଅଧିକ ସେ ସୁଖ ରହିଛି, ଏ ବହୁତ ପ୍ରଶଂସ। ତେଣୁ ଏଇଭଳି ଭାବରେ ବର୍ଣ୍ଣାକଳ ହେଉଛି 17 ଶ୍ଳୋକରେ ଯେ ସେଠିକାର ଯୁବତୀମାନଙ୍କୁ ସେ ବର୍ଣ୍ଣାକଳ ହେଉଛି ସୁର ସ୍ତ୍ରୀ କେସ ନାହିଁ 17 ଯତ୍ର ନିତ୍ୟ ଭୟ ରୂପା, ସ୍ତ୍ରୀ ଲୋକମାନଙ୍କର ବୟସ ସବୁବେଳେ ଯୌବନ ଯୁବତୀ ଅବସ୍ଥାରେ ସେମାନେ ହେଉଛି ବୃଦ୍ଧା, କାରଣ ସେ ସବୁ ଲୋକ ହେଉଛି ଉପଭୋଗ କରିବା ପାଇଁ ରହିଛି। ଆପଣ ଯେଉଁ ସବୁ ପୁଣ୍ୟ କାର୍ଯ୍ୟ କରିବେ ପୁଣ୍ୟକର୍ମ ଫଳ ଅନୁସାରେ ଉନ୍ନତ ଲୋକକୁ ଯିବେ। ଭଗବତା ନବମଧ୍ୟାରେ ଯେଉଁଟା ଭଗବାନ କହିଛନ୍ତି ଯେ ତାର ବେଦ ରହିଛି ରୁକ୍ ସାମ ଯଜୁ ଅଠର, କିନ୍ତୁ ଏଇ ଯେଉଁ ତିନୋଟି ବେଦ ରୁକ୍ ସାମ ଯଜୁ ଏ ତିନୋଟି ବେଦରେ ବିଶେଷ ଭାବରେ କର୍ମକାଣ୍ଡ ଧରା ବିଷୟରେ ବିସ୍ତାର ଭାବରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି। ଆପଣ ପୁଣ୍ୟକର୍ମ କଲେ କେଉଁ ଲୋକକୁ ଯିବେ ସେସବୁ ବିଷୟରେ ବିସ୍ତାର ଭାବରେ ଏଇ ତିନିଟି ବେଦରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି, ତ୍ରୈବିଦ୍ୟା ବୋଲି କରାଯାଇଛି। ତେଣୁ କହିଅଛି ଯେ ତ୍ରୈବିଦ୍ୟା ମାନ ସମବା ଉତ୍ପା, ସେଇ ତିନୋଟି ବେଦରେ ଯେଉଁ କର୍ମକାଣ୍ଡ ଧାରା ସବୁ ରହିଛି ସେଥିରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି କେମିତି ସେମାନେ ଉନ୍ନତ ଲୋକ ଯାଇପାରିବେ। ଭୂତ ପାପ ପାପକର୍ମ ପ୍ରତିକ୍ରିୟା ଯେଉଁ ମୁକ୍ତ ହେବେ, ପୁଣ୍ୟକର୍ମ ଯେଉଁ କରିବେ ସେମାନେ ଉନ୍ନତ ଲୋକ ବୁଝିବେ। ଉର୍ଦ୍ଧ୍ୱ ଅଛନ୍ତି ସତ୍ୟସ୍ଥା, ମଧ୍ୟ ତିଷ୍ଠନ୍ତି ରାଜସା, ଜଗନ୍ନା ଗୁଣ ବୁଦ୍ଧିସ୍ଥା, ଅଧବ ଅଛନ୍ତି ତାମସା। ଭଗବତ ଚତୁର୍ଥ ଅଧ୍ୟାୟରେ ଭଗବାନ କଥା କହୁଛନ୍ତି ଯେଉଁମାନେ ପୁଣ୍ୟକର୍ମ କରିବେ ସେମାନେ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଲୋକ ବୁଝିବେ, ଯେଉଁମାନେ ରଜଗୁଣ ରହିବେ ସେମାନେ ସତଗୁଣ ରହିକି ଯେଉଁମାନେ ପୁଣ୍ୟକର୍ମ କରିବେ ସେମାନେ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଲୋକ ବୁଝିବେ, ଯେଉଁମାନେ ରଜଗୁଣ ରହିବେ ସେମାନେ ସେଇ ସ୍ଥିତିରେ ରହିବେ, ଏବଂ ଯେଉଁମାନେ ତମଗୁଣ ଯାଇକି ପାପ କାର୍ଯ୍ୟ କରିବେ ସେମାନେ ନିଚ ଲୋକକୁ ଯାତ୍ରା କରିବେ। ତେଣୁ ପୂତ ପାପ କୁହାଯାଉଛି, ପୂତ ପାପ ସୋମପା ଗୋଟେ ପ୍ରକାର ଯଜ୍ଞ ରହିଛି, ଯେଉଁ ସୋମ ପାନ କଲେ ସେମାନେ ସୋମରସ ପାନ କଲେ ସେମାନେ ପାପକର୍ମ ପ୍ରତିକ୍ରିୟାରେ ମୁକ୍ତ ହେଇପାରିବେ, ସୋମ ବା ପୂତ ପାପ। ଏବଂ ଯଜ୍ଞ ନିଷ୍ଠା ସ୍ୱଗତି ପାଇଥାନ୍ତି, ବିଭିନ୍ନ କର୍ମକାଣ୍ଡ ଯଜ୍ଞ ସବୁ ରହିଛି ସେଥିରେ ସେ ଯଜ୍ଞ ଦ୍ୱାରା ସେମାନେ ପୁଣ୍ୟ ଉନ୍ନତ ଲୋକ ଯିବା ପାଇଁ ସ୍ୱର୍ଗ ଲୋକ ଯିବା ପାଇଁ ପ୍ରାର୍ଥନା କରନ୍ତି, ଭଗବାନଙ୍କର ପ୍ରାର୍ଥନା କରନ୍ତି। ତେଣୁ ସେଇ ପୁଣ୍ୟକର୍ମ ଫଳସ୍ୱରୂପ ଏ ପୁଣ୍ୟମା ସାହାଯ୍ୟ ସ୍ୱର୍ଣ୍ଣ ଲୋକ ଦେବତା ଲୋକମାନେ ସେମାନେ ସବୁ ଯାତ୍ରା କରନ୍ତି, ଏବଂ ପୁଣ୍ୟମା ସାହାଯ୍ୟ ଅସ୍ମତି ଦିବ୍ୟାଂ ଦିବ୍ୟ ଭଗବାନ, ସେଠି ଯେଉଁ ସବୁ ଉପଭୋଗ ସବୁ ରହିଛି ନନ୍ଦନ କାନନ ରହିଛି, ବିଭିନ୍ନ ଅପ୍ସରାମାନ ରହିଛନ୍ତି, ବିଭିନ୍ନ ସୋମବାନ ଇତ୍ୟାଦି ସବୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ସବୁ ରହିଛି, ଏସବୁ ସେମାନେ ଉପଭୋଗ କରନ୍ତି। ସେଠି ଅସ୍ମତି ଦିବ୍ୟାଂ ଦିବ୍ୟ ଭଗବାନ ଏ ଦେବତାମାନଙ୍କର ଉପଭୋଗ ସାମଗ୍ରୀ, କିନ୍ତୁ ତେ ତୁକ୍ତା ସ୍ୱର୍ଗଲୋକ ବିଶାଳ କିଣେ କୁଣେ ମର୍ତ୍ତ ଲୋକ ବିଷମ, କିନ୍ତୁ ଏତେ ଉପଭୋଗ ଥିଲେ ମଧ୍ୟ ସେଠୁ ପୁଣି ତାଙ୍କର ଯେତେବେଳେ ପୁଣ୍ୟକର୍ମ ସରିଯିବ ସେମାନେ ପୁଣି ମର୍ତ୍ତ ଲୋକକୁ ଏ ପୃଥିବୀ ଦୃଷ୍ଟିକୁ ଆସିବେ। ଏବଂ ତ୍ରୈଧର୍ମ ମନ ପ୍ରପନ୍ନା ଗତାଗତ କାମ କାମ ଲଗ୍ନ, ତ୍ରୈଧର୍ମ ବା ତିନୋଟି ବେଦରେ ଯେଉଁ ତ୍ରିଗୁଣ ବିଷୟ ବର୍ଣ୍ଣନା କରାଯାଉଛି ଏଇ ତ୍ରିଗୁଣ ବିଷୟରେ ସେମାନେ ରହିଲେ ଏଇଭଳି ଭାବରେ ଗତାଗତ ଚାଲିଥିବେ, କେତେବେଳେ ଉନ୍ନତ ଲୋକକୁ ଯାଉଥିବେ, କେତେବେଳେ ନିମ୍ନତ ଲୋକକୁ ଯାଉଥିବେ, ନର୍କକୁ ଯାଉଥିବେ, କେତେବେଳେ ଉନ୍ନତ ଲୋକକୁ ଯାଉଥିବେ, ଏଇଭଳି ଭାବରେ ଚାଲିଥିବେ ଗତାଗତ କାମ କାମ ଲଗ୍ନ। ଭାଗବତଙ୍କର ଏକାଶ ଖଣ୍ଡରେ ଉଦ୍ଧବଙ୍କୁ ଭଗବାନ ସତା କରୁଛନ୍ତି ଦଶମ ଅଧ୍ୟାୟ, ତାର କ୍ରମ ଯଦି ସ୍ୱର୍ଗମ ଯାବ ପୁଣ୍ୟ ସମାପ୍ତ, ସେତିକି ପର୍ଯ୍ୟନ୍ତ ସେମାନେ ସ୍ୱର୍ଗ ଲୋକ ରହିବେ ଯେତେଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ତାଙ୍କର ପୁଣ୍ୟ ରହିଥିବ, ଏବଂ କିଣେ ପୁଣ୍ୟ ତଳକୁ ଖସିବେ ସେମାନେ ଅନିଚ୍ଛନ୍ତି କାହା ଦ୍ୱାରା ସେମାନେ ନ ଚାହିଁଲେ ମଧ୍ୟ କାହା ଦ୍ୱାରା ସେମାନେ ପୁଣି ତାକୁ ପତନ କରାଯିବେ, ସେ ମର୍ତ୍ତଲୋକକୁ ଆସିବେ। ତେଣୁ ବେଦରେ ଏଇ ଯେଉଁ ସ୍ୱର୍ଗଲୋକ ବା ଆମର ଭାଗବତ ମଧ୍ୟ ସ୍ୱର୍ଗଲୋକ ସେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଉଛି, ଯେଉଁମାନେ ଅଳ୍ପ ବୁଦ୍ଧି ସମ୍ପନ୍ନ ବ୍ୟକ୍ତି ସେମାନେ ଗୃହୈଶ୍ୱର୍ଯ୍ୟ ପ୍ରସାଦା ଅଭୁକ୍ତ ଚେଷ୍ଟା ବ୍ୟବସାୟ ବୁଦ୍ଧି ସମାଧାନ ବିଦ୍ୟା। ସେମାନେ ବେଦରେ ଏଇସବୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଯେଉଁ ମାନେ କୁହାଯାଉଛି ପୁଷ୍ପିତଂ ବାଚଂ ବୋଲି କୁହାଯାଉଛି, ବେଦରେ ଯେଉଁମାନେ ସାଧାରଣତଃ ସତରା ଅନୁସୂଚନା ଲୋକ ଚତୁର୍ଥ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ଯେ ଯେତେ ଜୀବ ଅଛନ୍ତି 84 ଲକ୍ଷ ଜୀବ ଅଛନ୍ତି, ତାଙ୍କ ଭିତରୁ ମାନବତର ଜୀବ ହେଉଛନ୍ତି ଅଧିକାଂଶ, 80 ଲକ୍ଷ ଜୀବ ହେଉଛନ୍ତି ମାନବତର ଜୀବ, ମାନେ ସେମାନଙ୍କର ଚେତନା ଏତେ ଉନ୍ନତ ନୁହଁ, ବହୁତ ନିମ୍ନ ଚେତନା ସେମାନେ ଅଛନ୍ତି। ଜଣେ ମାନବଚେତନା ପାଉଛି ମାନେ ସେ ଗୋଟେ ଉନ୍ନତ ଚେତନା ପ୍ରାପ୍ତ ହୋଇଛି, ମୁକୁଳିତ ଚେତନା ସବୁ ସେ ଆସୁଛି, କିନ୍ତୁ ଏଇ ମାନବ ମୁକୁଳିତ ଚେତନା ସାଇଡ଼ ମଧ୍ୟ ତାଙ୍କ ଭିତରୁ ସତକଡ଼ା ଅଧିକାଂଶ ଲୋକ କ'ଣ ହେଉଛନ୍ତି ନା ସେମାନେ ସବୁ ଭଗବାନଙ୍କ ଶରଣରେ ଆସୁନାହାନ୍ତି, ନାସ୍ତିକ ଅଧିକାଂଶ ହେଉଛି ନାସ୍ତିକ। ଏବଂ ଯେଉଁ ଅଳ୍ପ ଲୋକ ରହିଲେ ତାଙ୍କ ଭିତରୁ ଅଧିକାଂଶ ହେଉଛନ୍ତି ମନୁଷ୍ୟ ଲୋକ ହେଉଛନ୍ତି ଅଳ୍ପ ଲୋକ 4 ଲକ୍ଷ ମାନବ, ତାଙ୍କ ଭିତରୁ ଅଧିକାଂଶ ହେଉଛନ୍ତି ନାସ୍ତିକ, ମେଚ ପୁଲିନ୍ଦ ଏସବୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଶବର ଇତ୍ୟାଦି ଏମାନେ ସବୁ ଭଗବାନଙ୍କୁ ଗ୍ରହଣ କରନ୍ତି ନାହିଁ, ଭଗବାନ ମାନନ୍ତି ନାହିଁ। ତେଣୁ ଆଉ ଯେଉଁ ଅଳ୍ପ ଲୋକ ରହିଲେ ସେମାନଙ୍କ ଭିତରୁ ଅଧିକାଂଶ କ'ଣ ନା ସେମାନେ ବେଦକୁ ମୁଖ୍ୟ ମାନନ୍ତି, ମାନେ ଖାଲି ନା ଆମେ ବେଦ ବୋଲି ଆମେ ଗ୍ରହଣ କରୁଛୁ, ବେଦ ବୋଲି ଗୋଟେ ଜିନିଷ ଅଛି ଆମେ ଗ୍ରହଣ କରୁଛୁ, କିନ୍ତୁ ପ୍ରକୃତରେ ତାଙ୍କର ଅନ୍ତରରେ ସେମାନେ ବେଦକୁ ମାନନ୍ତି ନାହିଁ, ଖାଲି ମୁଖ୍ୟରେ ବେଦ ବୋଲି ଗ୍ରହଣ କରନ୍ତି। ତେଣୁ ଏଇ ଯେଉଁ ଲୋକ ରହିଲେ ଯେଉଁ ଲୋକ ଯେ ବେଦକୁ ଅନ୍ତର୍ଭୁକ୍ତି ଗ୍ରହଣ କରିଛନ୍ତି, ବେଦକୁ ଧର୍ମଶାସ୍ତ୍ର ହିସାବରେ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି, ତାଙ୍କ ଭିତରୁ ଅଧିକାଂଶ ହେଉଛନ୍ତି କ'ଣ ନା କର୍ମ, ବେଦ ଏଇ କର୍ମକାଣ୍ଡ ଧାରା କରି ସେମାନେ ଆକୃଷ୍ଟ ହୋଇଛନ୍ତି କର୍ମୀ, ସେମାନେ ତାଙ୍କର ଲକ୍ଷ୍ୟ କ'ଣ ନା ଜାମିନାମ ପୋଷିତାମ ବାଚନ ପ୍ରବଦନ୍ତି ଅଭିପ୍ରସ୍ତୁତ ବେଦ ବାହାରତା ପାଠ ମାନ୍ୟତା ଅସ୍ତିତି ପାଳନ। ବେଦରେ ଏଇ ଯେଉଁ ସବୁ ସୁନ୍ଦର ବିଷୟରେ ସବୁ ବର୍ଣ୍ଣନା କରାଯାଉଛି, ବହୁତ ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ସବୁ ରହିଛି, ଉନ୍ନତ ଲୋକମାନଙ୍କର ଯେଉଁ ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ସବୁ ରହିଛି ସେ ବିଷୟରେ ସେଟା ବର୍ଣ୍ଣନା କରାଯାଉଛି, ସେମାନେ କ'ଣ କହନ୍ତି ନା ସେମାନେ ଜାମିନାମ ପୋଷିତାମ ବାଚନ ଅବିକର୍ଷିତ, ଯେଉଁମାନେ ପ୍ରକୃତ ବୁଦ୍ଧିମାନ ବ୍ୟକ୍ତି ନୁହନ୍ତି, ବେଦ ପାଠ କରିକି ମଧ୍ୟ ସେମାନେ ଅବିକର୍ଷିତ, ଯେଉଁମାନେ ବେଦ ପାଠ କରନ୍ତି ତାଙ୍କ ନାମ କହିବେ ବେଦଜ୍ଞ, ବେଦ ଅର୍ଥ ଜ୍ଞାନ, କିନ୍ତୁ ବେଦ ପାଠ କରିକି ମଧ୍ୟ ମୂର୍ଖ ବ୍ୟକ୍ତି ସବୁ ରହୁଛନ୍ତି। ଭାଗବତ ଏଟା ସମୟ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ଯେ ଶବ୍ଦ ବ୍ରହ୍ମଣ ନିଷ୍ଣାତ ନ ନିଷ୍ଣାତ କରେ ଯଦି ସମସ୍ତ ଶ୍ରମଫଳ କି ଅଧମ ବିଗତ, ଯଦି ସମସ୍ତ ଶବ୍ଦ ବ୍ରହ୍ମ ଯେତେ ବୈଦିକ ଶାସ୍ତ୍ର ସବୁ ରହିଛି ଶବ୍ଦ ବ୍ରହ୍ମ କରିଛି ଶବ୍ଦ ବ୍ରହ୍ମ ନିଷ୍ଣାତ ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ସବୁ କିଛି ଜ୍ଞାନ ତାଙ୍କ ରହିଛି ଶବ୍ଦ ବ୍ରହ୍ମ ନିଷ୍ଣାତ, କିନ୍ତୁ ନ ନିଷ୍ଣାତ ପରେ ଯଦି ବେଦର ମୁଖ୍ୟ ବସ୍ତୁ ହେଉଛନ୍ତି ଭଗବାନ, ବେଦ୍ୟମ ବାସ୍ତବ ମାତ୍ର ବସ୍ତୁ, ବେଦର ମୁଖ୍ୟ ବସ୍ତୁ ବା ବାସ୍ତବ ବସ୍ତୁ ହେଉଛନ୍ତି ଭଗବାନ କୃଷ୍ଣ, ତାଙ୍କୁ ଜାଣିପାରୁନାହାନ୍ତି ଶ୍ରମସ୍ପର୍ଶ ଶ୍ରମଫଳ, ତେଣୁ ଯାହା ସବୁ ଅଧ୍ୟୟନ କରିଛନ୍ତି ବେଦ ଅଧ୍ୟୟନ କେଉଁମାନେ ଚତୁର୍ବେଦୀ କେଉଁମାନେ ତ୍ରିବେଦୀ କେଉଁମାନେ ଦ୍ୱିବେଦୀ ଏମାନେ ସବୁ ବିଭିନ୍ନ ବେଦ ଅଧ୍ୟୟନ କରିଛନ୍ତି, ଯେଉଁମାନେ 4 ବେଦ ଅଧ୍ୟୟନ କରିଛନ୍ତି ଚତୁର୍ବେଦୀ ବି କୁହାଯାଉଛି, ଯେଉଁମାନେ 3 ବେଦ ଅଧ୍ୟୟନ କରୁଛନ୍ତି ତାଙ୍କୁ ତ୍ରିବେଦୀ ବି କୁହାଯାଉଛି, ଯେଉଁମାନେ 2ଟି ବେଦ ଅଧ୍ୟୟନ କରୁଛନ୍ତି ତାଙ୍କୁ ଦ୍ୱିବେଦୀ ବି କୁହାଯାଉଛି, କିନ୍ତୁ ସେ ଜାତିରେ ଆସିକରି ସେମାନେ ଚତୁର୍ବେଦୀ ହେଉଛନ୍ତି, ସେମାନେ ତ ଅଧ୍ୟୟନ କରିନାହାନ୍ତି ବେଦ ଅଧ୍ୟୟନ କରିନାହାନ୍ତି। ଏହି ପ୍ରସଙ୍ଗରେ ଆମର ସେ ସମୟ ଗୌରବନ୍ଧ ସିଂହ କଥା କହୁଥିଲେ, ପାଶ୍ଚାତ୍ୟ ଜଗତରେ ତାଙ୍କର ରହିଛି ନ୍ୟୁଟ୍ କ୍ଲବ ରହିଛି, ସେମାନେ ଏ ବୈଦିକ ସଭ୍ୟତା ବିଷୟରେ ଜାଣିନାହାନ୍ତି, ମାନବ ଜୀବନ ଉଦ୍ଦେଶ୍ୟ ସେମାନେ ରହୁଛନ୍ତି ପଶୁବଳ ଜୀବନଯାପନ କରିବା, ପଶୁର ଯେମିତି ଆହାର ନିଦ୍ରା ଭାଇ ରହିଛି ନା କେବଳ ଏତିକି ଶରୀର ସୁଖରେ ସେମାନେ ସନ୍ତୁଷ୍ଟ ପଶୁମାନେ, ସେଇଭଳି ଭାବରେ ପାଶ୍ଚାତ୍ୟ ଲୋକମାନେ ଯେଉଁମାନେ ବୈଦିକ ସଭ୍ୟତା ବିଷୟରେ କିଛି ଜାଣିନାହାନ୍ତି ସେମାନେ ମଧ୍ୟ ଏଇଭଳିଆ ପଶୁ ଜୀବନ ସ୍ତରରେ ଅଛନ୍ତି, ପଶୁ ସ୍ତରରେ ଅଛନ୍ତି, ତେଣୁ ତାଙ୍କ ସବୁ ଏଇ ବୌଦ୍ଧିକ ଭୋଗ କରିବା ପାଇଁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସବୁ ରହିଛି, ସବୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ରହିଛି ସବୁ ବ୍ୟବସ୍ଥା ସବୁ ରହିଛି, কিন্তু সেমানে তাঁকর যে লিডার ছিলেন সে থেকে কম কলে আমার ভারতের জন্য যাইছিলেন চতুর্বেদী জন বিদ্যান ব্যক্তি জন যাইছিলেন চতুর্বেদী চতুর্বেদী সে বহু বেদ অধ্যয়ন করছেন আমরা এখান থেকে সব এতে বেদ শাস্ত্র পড়ি না কারণ তাকে কিছু জ্ঞান প্রদান করে তাকে নিমন্ত্রণ করছে কিন্তু এই চতুর্বেদী ব্যক্তি যে সে কয়ে চিন্তা কলে যে নিউট ক্লাব ইনভাইটেশন আসছে মানে সেটি সব উদগ্ন অবস্থা রয়েছে উদগ্ন অবস্থা ড্রেস পিঁধি নেন সেখানে এটি আমরা সপ্তম এই সপ্তম অধ্যায় সপ্তম সপ্তম শ্লোকের কলে হচ্ছে যে বিরল বাস সকলে সেখানে ব্যস্ত পরিধান করছে স্বর্গলোক বা উন্নত লোক যাবে সেটি সকলে সেখানে বস্ত্র পরিধান করছে উলগ্ন সেখানে হবে হে উন্নত কিন্তু আমরা কি তথাগত উন্নত সভ্যতার মানে বলছি সেমানে বলছি উলগ্ন হওয়াটা হি বহু সভ্যতার উচ্চ কারণ সীমা সীমা বলে সেমানে ভাবছি তেমন আমরা যে চতুর্বেদ ব্যক্তির আমরা যে যাইছি সে বেদ আলোচনা করছে কিন্তু বেদের মুখ্য অর্থ কোনো জানি না তেমন সে চিন্তা করে যে সেটি যেহেতু সব উলগ্ন সব সভ্যমানে অছন্তি তাহলে আমি কিন্তু ড্রেস কিনতে যাবো পরে বস্ত্র প্রদান করতে নিয়ে যাবো তেমন সে চিন্তা করি সে উলগ্ন অবস্থা যাইছে এনে সে নিউ ক্লব যে মুখ্য যে লিডার সে তাকে মেম্বর মানে কইছেন যে আজি জন ভারতীয় ব্যক্তি জন আসিবে সাধু ব্যক্তি জন আসিবে বিজ্ঞান ব্যক্তি জন আসিবে সে আমাকে বেদ বিষয়ে কইবে তেমন সমস্ত বস্ত্র পরিধান করি আসে তেমন সে যে পৌঁছলা সমস্ত বস্ত্র পরিধান করছেন কিন্তু এ চতুর্বেদ জন উলগ্ন অবস্থা কর্মকাণ্ডের ধারা সব রয়েছে উন্নত লোক যাওয়া সব রয়েছে সেইখানে সমস্ত আকৃষ্ট হয়েছিলাম সেখানে শুক্র গোস্বামী যেতে পরিচিত মহারাজ ভাগবত মানন করছেন প্রথমে এইসব দ্বিতীয় স্নান তৃতীয় অধ্যায়ে এইসব বিষয়ে বর্ণনা করা যাইছে যাহার যা আবশ্যকতা আছে সেই দেবতা মানুষ পূজা করলে সে দেবতা সে আবশ্যকতা পূরণ করেন প্রথমে সে কথা শুক্র গোস্বামী পরিচিত মহারাজ করছেন কেন সমস্ত এই ভৌতিক দেবতা আছেন মানে এই ভোগ ঐশ্বর্য সমস্ত আসক্ত রয়েছে তেমন বেদের এই যে ত্রৈবিক কলেজছি এই কর্মকাণ্ডের ধারা প্রতি অধিকাংশ লোক শতকরা অংশগ্রহণ লোক এই কর্মকাণ্ডের ধারা প্রতি আকৃষ্ট হয়ে তেমন বেদর মুখ্য উদ্দেশ্য যে আর উদ্ধারে সেখানে সেখানে জানিপারে না সেখানে ভগবান কৃষ্ণ ভগবত মুখ্য ধারে যে জানি না কৃষ্ণ ভাষা প্রবদন্তি অনুপস্থিত অনুপস্থিত যদিও সেমানে বেদ অধ্যয়ন করছেন কিন্তু তথাপি সেমানে এতে বিজ্ঞান ব্যক্তি নুহন্তি মুখ্য উদ্দেশ্য কর্মী মানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই উপভোগ করা উন্নত লোক যাইকি সেটি ভোগ ঐশ্বর্য সব রয়েছে সেটি উপভোগ করা তেমন এই বিষয়ে ভাগবত মানে যে বিভিন্ন উন্নত লোকমান বিষয়ে বর্ণনা করা যাচ্ছে ভগবত গীতার মধ্যে বর্ণনা করা যাচ্ছে ব্রহ্মলোক ঐশ্বর্য বিষয়ে ভগবত গীতার অষ্টম অধ্যায় প্রমাণ করছেন ব্রহ্মলোক ঐশ্বর্য বিষয়ে বিস্তার ভাবে বর্ণনা না করি কিন্তু ভগবান তিনি গোটিয়ে শ্লোকে কয়েছেন ব্রহ্মলোক ঐশ্বর্য কোন ব্রহ্মলোক ঐশ্বর্য না সহস্র যুগ পর্যন্ত মহত ব্রহ্ম কি ব্রহ্মাঙ্কর গোটিয়ে দিন হচ্ছে হাজার দীর্ঘ যুগ সহস্র যুগ পর্যন্ত হাজার যুগ যুগ কহিলে আমার আসছে কেতে 432 কোটি বর্ষ ইয়ে হচ্ছে ব্রহ্মাঙ্কর গোটে দিনের পরিমাণ তারপর সেভাবে রাত্রি হচ্ছে তেমন এই যুগ আমি অনুমান করি যে ব্রহ্মাঙ্কর কেটে ঐশ্বর্য সব রয়েছে উন্নত লোকমানঙ্କ ঐশ্বর্য শাস্ত্র মতে বর্ণনা করা যাইছে। কিন্তু যে প্রকৃত বিজ্ঞান ব্যক্তি নুহতি সে এই ঐশ্বর্য প্রাপ্ত হওয়া আমার জীবন লক্ষ্য এটা ভাবছে। তেমন চৈতন্য মহাপ্রভু চৈতন্য চৈতন্য যে কোটি কর্ম মধ্যে এক জনে জ্ঞানী আছে মুক্তানা কি সিদ্ধানা নারায়ণ পরায়ণ সুদৃঢ় প্রসাদাত্মা কোটি শ্রুতি মহামা প্রতিমা ষষ্ঠ সময় ভারত রয়েছে কথা কইছে। অধিকাংশ এই কর্মস্তরের অছেন কর্মস্তর কইলে মূর্খ স্তর মানে গধ মানে আস আস মেটাল কোটা না হচ্ছে যে আস মেটাল গধর স্তর আছে। গধ কইলে সে বহু পরিশ্রম করিব কিন্তু ফল পরিশ্রম পাইব না তার মালিক তার দিবিটা ঘাস দেব এটা সে কথা না যদি মু এটি পরিশ্রম না করি তাহলে মতে মালিক মোটর ঘাস দেব যেহেতু ঘাস সবুড়ে রয়েছে ইয়ে হচ্ছে গধর গধর মতি তেমন জন বেদের কর্মকাণ্ডের ধারা প্রতি আকর্ষ করে এই কর্মকাণ্ড ধারা প্রতি সকাল ভবিষ্যৎ ভাগবত আকর্ষ করে বেদ রচনা করতে বা বেদকে গ্রহণ করতে বেদর এই কর্মকাণ্ডের প্রতি সেখানে আকর্ষ করে গ্রহণ কারণ এই যে সব ঐশ্বর্য বিষয়ে গ্রহণ করেন সেখানে সেইটি আকর্ষ করুন। তেমন কর্মকাণ্ডের উদ্ধারে আসছেন জ্ঞানী কর্মী মানে যে সেখানে কেমিতে আমরা উপভোগ করবা না এই সব ভৌতিক যে ঐশ্বর্য সব রয়েছে ইয়াকে উপভোগ করে আমার জীবন সার্থক হবে। কিন্তু জ্ঞানী মানে তাকে তো আরো উন্নত স্তর তপস্বিদ্ধ দুঃখ যোগী জ্ঞানী যোগী মত দিক কর্মী গৃহস্থ আদিক যোগী তাসমা যোগী হওয়া যায় ভগবত সত্যতার ভয় করছে কর্মী মানে সেমানে এইভাবে ভাবে অনেক জন্ম এই ভৌতিক ঐশ্বর্য উপভোগ করিলেনি যেতে দেখেন প্রকৃতির কোণ উপভোগ এটি না প্রকৃত আনন্দ নাই যেই সংস্পর্শা ভোগা দুঃখ জমে মতে আদ্যন্ত মতে কোণ দেইয়া নতে আমাদের বুদ্ধ যেতে আমার ইন্দ্রিয় মান দ্বারা যেতে আমি আনন্দ উপভোগ করে মধ্যে এই আনন্দ পাইবা পাই আমি বহু কষ্ট স্বীকার করে পড়ছি দুঃখ জমে মতে এবং যদি না কিছু সুখ আমি প্রাপ্ত হচ্ছে যে সুখর আদি আছে সে সুখর মধ্যে অন্ত আছে আদি অন্ত মধ্যে কমতে তেমন এইভাবে ভাবে অনেক জন বিতিগলা পরে জন যেতবে এই ভৌতিক ঐশ্বর্য উপভোগ করিকরি যেতবে উর্দ্ধকু যাচ্ছি যেতবে তলকু যাচ্ছি এইভাবে ভাবে ভৌতিক ঐশ্বর্য উপভোগ করিকরি যেতবে সেখানে বিরক্ত হয়ে যাচ্ছে সেখানে কোথায় প্রকৃতরে এই ভৌতিক ঐশ্বর্য কিছু আনন্দ নেই তেমন সেখানে জ্ঞান স্তরকে আসছেন কর্মীর নেক্সট স্টেজ হচ্ছে জ্ঞান স্তর জ্ঞানীর অন্তিম লক্ষ্য হচ্ছে মুক্তি পাঁচ প্রকার মুক্তি অছি সবটা নিম্নতম মুক্তি যাকে সাজুজ্য মুক্তি সাজুজ্য মুক্তি মধ্যে দুই প্রকার রয়েছে তেমন সেই যে ব্রাহ্মণ নিম্নটা যে মুক্তি সেটা হচ্ছে সাজুজ্য মুক্তি ভগবানকে নির্মাণ মুক্তিটা মধ্যে সাজু মুক্তি কুহযাচ্ছে এ সাজু মুক্তি দুই প্রকার রয়েছে মীরাবাই মীরাবাই যে মুক্তি পাইছিলেন সে ভগবানের শরীরের লীন হয়ে যাইছিল তেমন সে জ্ঞানী স্তর রয়েছে জ্ঞানী ভক্ত থাকে তেমন সে ভগবানের শরীরে লীন হয়েছিল ভক্তের সেটি হচ্ছে জীবন লক্ষ্য বলে ভাবছি তেমন বৈষ্ণব সমাজে বিশেষ ভাবে আমার যে চারি রয়েছি বৈষ্ণব সম্প্রদায় রয়েছে এমানে মীরাবাইতে উন্নত বলে গ্রহণ করতে নাই কেন সেমানে জ্ঞানী ভক্ত স্তরে ছিল ভগবান সাথে যদি পাঁচ প্রকার মুক্তি রয়েছে সবটা নিম্নতর মুক্তি সে প্রাপ্ত হয়েছিল মীরাবাই তেমন জ্ঞানী ভক্ত কোন না যেহেতু আমি ভৌতিক ঐশ্বর্য উপভোগ করিকি প্রকৃত আনন্দ প্রাপ্ত হইপারুনি আমি যদি ভগবান সাথে মিশিকি এক হইবা তাহলে প্রকৃত আনন্দ প্রাপ্ত হবে ইয়ে জ্ঞানীর আনন্দ জ্ঞানীর অন্তিম লক্ষ্য হচ্ছে এটা মুক্তি সে মুক্তি করে সব নিম্নত মুক্তি যা সাজু যে মুক্তি ভগবান বা ভগবান তা ব্রহ্মরে নিম্নটা ভগবান সেখানে এইটা হচ্ছে অন্তিম স্তর অন্তিম লক্ষ্য হচ্ছে এইটা প্রকৃত আনন্দ প্রাপ্ত হয়ে পারে কিন্তু প্রকৃতির সেখানে মধ্যে প্রকৃত আনন্দ নাই ভগবান সাথে আমি কেবল এই কি পেলাম ভগবান জীবনকে সবাই তফাৎ করি ভগবান কেবল জীব জীব কেবল ভগবান সাথে এই কি পারিব না তেমন এই যে জ্ঞানী এইভাবে ভাবে যে কুহযাইছি বারতম দশম স্থান দ্বিতীয় অধ্যায়ে বর্ণনা করা যাইছে যে মেয়েরা কিন্তু আরেকটা মুক্ত মানা তৈরি আসতো মা বাবা শুদ্ধ বুদ্ধ আমি এক হচ্ছে আপনার প্রধান কথা পাঠান্তি অধা অনাথকে ভূষ্ম করেন সেমানে বহু কষ্ট স্বীকার করেন আমি এক হচ্ছে আমি করে এই ব্রহ্মাস্ত প্রাপ্তবাতা এই সেমানে বহু কষ্ট স্বীকার করে বলছে এবং অন্তিমের ক্ষেত্রে সেমানে বহু কষ্টরে সেই ব্রাহ্মণ পর্যন্ত যাচ্ছন্তি কিন্তু সেখানে মধ্যে তাঁকে পতন হচ্ছে কারণ না অনাহিত দুষ্ম পালন যেহেতু সেমানে ভগবান পার্বত্যরে আশ্রয় নেই নাহান্তি তেমনি ভগবত সম্প্রদায় মান করছেন যে বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান না করতে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর জানিবাকু এই প্রকারে অনেক বহু জন্ম বিচার করছে বহু জন্ম বিচার পর এসে জানছেন যে প্রকৃতরে ভগবান হচ্ছেন সবকিছুর মূল বাসুদেব সর্বমিতি তেমন এই এই স্তরকে যেতে আসব তাকে প্রকৃত জ্ঞান বলি কয় যেমানে এই স্তরকে আসেনি সে অবিশুদ্ধ বুদ্ধি বলি কয় তাকে জ্ঞান এত শুদ্ধ নয় বুদ্ধি এত শুদ্ধ নয় অবিশুদ্ধ বুদ্ধি আধ্যাত্মিক চেতনা আসুচ্ছে কর্মী মানে সেখানে আধ্যাত্মিক চেতনা আসু না সেটাই মুক্তানাম মুক্ত মানে যে মানে কোটি জ্ঞানী মধ্যে আমার একদম মুক্ত সব জ্ঞান মুক্ত হচ্ছে না বিশ্বনাথ ঠাকুর তার ভাষা সে বর্ণনা করছেন আমি সময় নাই তেমন আমি এটি কহিবা যে কোটি জ্ঞানী মধ্যে এক জন আমার মুক্ত তেমন তাকে মুক্ত জ্ঞানী মানে আরো উন্নত স্তর হচ্ছে সিদ্ধ অষ্টাঙ্গ দেবশ্রী ভাগবত একাশ খন্ড পঞ্চদশ অধ্যায়ে অষ্টাঙ্গ দেবশ্রী বিষয়ে বর্ণনা করা যাইছে অনিমা লগ্না এমনি বিষয়ে বর্ণনা করা যাইছে আটটি দেবশ্রী রয়েছে সেমানে তাকে আরো উন্নত মুক্তানন্দ সিদ্ধানা এবং তারপরে উন্নত হচ্ছে নারায়ণ পারায়ণ যেমন ভগবানের ভক্ত কারণ না সেমানে সুদুর্লভ প্রশান্ত আত্মা সেমানে হচ্ছেন দুর্লভ বহু দুর্লভ সুদুর্লভ এবং সেমানে প্রশান্ত আত্মা সেমানে প্রকৃত শান্তি প্রকৃত সুখ সেমানে প্রাপ্ত হন তেমন এইভাবে বলে জন ভক্ত কোটি শ্রোতি মহান কোটি লোকের জন ভক্ত আছে তেমন এই বৈদিক শাস্ত্রে যে উন্নত লোক বিষয়ে বর্ণনা করা যাচ্ছে তার অসাধ্য বিষয়ে বর্ণনা করা যাচ্ছে সেদিন একাশ খন্ড দশ অধ্যায়ে ভাগবত ভোগর অসার কবি কুহাচ্ছে এই যে সব ভৌতিক ঐশ্বর্য সব রয়েছে এ প্রকৃতরে কিছু প্রকৃত আনন্দ এতে নাই জয় শ্রী ভাগবত কি জয় শ্রী গোপাল কি জয় শ্রী দেব কি অনন্ত কোটি বৈষ্ণব কি তাই গোপ প্রমাণ দেব